নিজস্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি, 14 ফাল্গুন এবং ফার্সি আর ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pearlstudy.ir/bn। ফেসবুকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে, পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে, ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে দক্ষিণাঞ্চলের নদ নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা বা জাটকা। নিষেধাজ্ঞা অমান্য করে এই অঞ্চলের জেলেরা মাছ শিকার করলেও তা দেখভালে তেমন কোনো নজরদারি নেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের সম্ভাবনা দেখছে কাতার, হামাসের প্রতিক্রিয়া আসেনি। অবশেষে মারা গেছেন গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশকারী মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেল। বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে সুস্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং ভারতের 75% বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে মুসলিম বিদ্বেষী বক্তব্য 62% বেড়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, 40 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে 400 ফিলিস্তিনিকে মুক্তি দিতে চায় ইসরায়েল, আর এই চুক্তির আওতায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। তবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আল জাজিরা আরও বলছে, দখলদার ইসরায়েল ওই চুক্তির আওতায় ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়েও রাজি হয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, রমজান মাসের আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তারা আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে যে কোনো যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের বক্তব্য আসার পরই জানা যাবে আসলে যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় চুক্তি হচ্ছে কি না। অভিনব উপায়ে গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদকারী মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেলের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাশনেলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বাশনেল। তার শরীরে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, তখন তিনি ফিলিস্তিনকে স্বাধীন কর বলে চিৎকার দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান। গায়ে আগুন দেওয়ার আগে এক লাইভ ভিডিওতে তিনি গাজা ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলকে উপনিবেশবাদী শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। গাজা গণহত্যায় মার্কিন সহযোগিতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তিনি আর এই গণহত্যায় অংশ নিতে পারছেন না। বাশনেল আরও বলেন, তিনি যে উপায়ে প্রতিবাদ জানাতে যাচ্ছেন সেটি একটু কঠিন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তা ফিলিস্তিনি জনগণের উপর দিয়ে যা বয়ে যাচ্ছে তার চেয়ে কঠিন নয়। বাশনেলের এই প্রতিবাদের প্রশংসা করে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি গভীরতম সমবেদনা ও পূর্ণ সংহতি জানিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আরেক বার্তায় বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন। গত 7 অক্টোবর থেকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত আনিত 3টি প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। হানিয়া বলেন, গণহত্যার পাশাপাশি গাজায় ত্রাণবাহি ট্রাক ঢুকতে না দিয়ে সেখানকার লাখ লাখ অধিবাসীকে অভুক্ত রেখে মারার যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তার ঢেকে রাখার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরায়েল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে দুর্ভিক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি মানবতার অসম্মান যা ইতিহাস চিরকাল মনে রাখবে। মার্কিন প্রশাসন যদি ভুলভাল বিবৃতি দিয়ে গাজার মানবিক পরিস্থিতি লুকিয়ে রাখার চেষ্টা করে, তারপরও তা ইতিহাস থেকে মুছে যাবে না বলে মন্তব্য করেন হানিয়া। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদ ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 55তম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবির আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজা গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়। তিনি বলেন, গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছে, একদিন তার অবসান হবে ঠিকই, কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কি ভূমিকা পালন করছে তাও ইতিহাসে লেখা থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের শতকরা 70% নারী ও শিশু। বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের অন্য অংশে বলেন, গাজা উপত্যকা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার যে লক্ষ্য ইহুদিবাদ ইসরায়েল ঠিক করেছে তা কোনোদিন অর্জিত হবে না। আমির আবদুল্লাহিয়ান বলেন, সেদিন কখনোই আসবে না। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এই অঞ্চলের সবচেয়ে বড় হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা IRIB আজ এ তথ্য জানিয়েছে। কমান্ডার হেদারি সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিটে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরও বলেন, হেলিকপ্টারে যেসব ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে সেগুলোর পাল্লা এর আগে ছিল 2 ও 20 কিলোমিটার, এই পাল্লা বাড়িয়ে 200 কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার সাগরে ভাসমান ও চলমান লক্ষ্যবস্তুতে 200 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার আরও বলেন, ইরানের হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক যুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা সম্পন্ন এবং ইরানি বিশেষজ্ঞরা 800-এর বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরনের সমস্যায় না পড়ে। ইরানের এই কমান্ডার আরও বলেন, কঠোরতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের হেলিকপ্টার বহর দুর্বল হয়নি, বরং স্বনির্ভরতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। ঢাকা থেকে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা, আর এই রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
বাংলাদেশ বিদেশিদের বন্ধুত্ব চায়, তবে কেউ প্রভুত্ব করতে চাইলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কারো সাথে বৈরিতা চায় না। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সর্বশেষ সফরও তারা শেষ কথা যা বলেছেন তাতে বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নয় ডামি নির্বাচন করে আওয়ামী লীগকেই তার খেসারত দিতে হবে। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরো বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, যার 15 বছরেও বিচার হয়নি। অথচ সরকার সেই হত্যাকাণ্ডের দায় চাপাচ্ছে বিএনপির উপর। রিজভী বলেন, বিডিআরের সাবেক ডিজির বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা বের হয়ে এসেছে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দক্ষিণ এশিয়ার কোথাও নদীর তলদেশ দিয়ে টানেল সড়ক নেই। এই যে অসাধারণ উন্নয়ন, আজ থেকে 15-20 বছর আগে মানুষ এসব কল্পনাও করেনি, সেসব আজ বাস্তব। এই বাস্তবতা কূটনীতিকদেরকে নিজ চোখে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অ্যাম্বাসেডর্স আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে আজ দুপুরে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিদেশি কূটনীতিকেরা যাতে দেশ ও দেশের অগ্রগতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন, কাছ থেকে দেখতে পারেন, সেজন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এই আউটরিচ প্রোগ্রামের আয়োজন করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তারা রোজ মিথ্যে কথা বলে এবং দাঙ্গা বাধায় বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মমতা ব্যানার্জি আজ পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হিন্দুত্ববাদী বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না, আর রোজ মিথ্যে কথা বলছে, রোজ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। কোথাও গণ্ডগোল হয় না, কিন্তু বিজেপির পঞ্চায়েতগুলোতে গণ্ডগোল হয়, কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙ্গায়, এটা হচ্ছে ওদের কাজ। ভারতে 75% বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে 62% বেড়েছে মুসলিম বিদ্বেষী বক্তব্য। ওয়াশিংটনে ইন্ডিয়া হেড ল্যাব রিসার্চ গ্রুপের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে এক বছরে মুসলিম বিরোধী বিদ্বেষী বক্তব্য 62% বৃদ্ধি পেয়েছে। 2023 সালের প্রথম 6 মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য 62% বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনে ইন্ডিয়া হেড ল্যাব বা IHL রিসার্চ গ্রুপের রিপোর্টে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল সোমবার তারা বলেছে, ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা গত 3 মাসে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া হেড ল্যাব দেখেছে, 2023 সালে দেশে 668টি ঘৃণাসূচক বক্তব্যে মুসলমানদের টার্গেট করা হয়েছিল। এর মধ্যে প্রথম 6 মাসে 255টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং দ্বিতীয়ার্ধে 413টি ঘটনা দেখা গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় থাকা রাজ্যগুলোতে 75% এমন ঘটনা দেখা গেছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের সবচেয়ে বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। জানা গেছে ঘৃণামূলক বক্তব্যের মোট ঘটনা 668টি, বিজেপি শাসিত রাজ্যে 453টি, অবিজেপি শাসিত রাজ্যে 170টি, জাতীয় রাজধানী দিল্লিতে 37টি এবং কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে 8টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
পাকিস্তানে আগামী বৃহস্পতিবার জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেছে জাতীয় পরিষদ সচিবালয়। প্রেসিডেন্ট আরিফ আলবি অধিবেশন আহ্বান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এ অধিবেশন ডেকেছে। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী 29 ফেব্রুয়ারির মধ্যে অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা ছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটেছে বলে ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আবারও স্বীকারোক্তি করেছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক আধিপত্যের অবসান ঘটেছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্য বনাম বাদ বাকি বিশ্বের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এভাবে চলতে থাকলে ইউরোপের ভবিষ্যৎ বিপদগুলো আরো বাড়তে থাকবে। বোরেল আরো বলেছেন, পাশ্চাত্যের আধিপত্যের যুগ সুনিশ্চিতভাবে শেষ হয়ে গেছে। বিষয়টি তাত্ত্বিকভাবে স্পষ্ট হওয়া সত্ত্বেও আমরা সবসময় এটা উপলব্ধি করিনি। এটা স্পষ্ট যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি একটি বাস্তবতা। চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলোর উত্থান এবং ব্রিক্স ও সাংহাই জোটের তৎপরতা বিশেষভাবে লক্ষণীয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিও ক্রমেই জোরদার হচ্ছে। পাশ্চাত্য ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সংকটে রয়েছে তা নিজেরই সৃষ্ট। ন্যাটো জোটকে রাশিয়ার আশপাশে বিস্তারের চেষ্টাই এর কারণ। নিরাপত্তার খাতিরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। অন্যদিকে মার্কিন সরকারের সহযোগী হিসেবে ইউরোপ হাজার হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাতে থাকে ইউক্রেনে। কিন্তু গত 2 বছরের এ যুদ্ধে ইউক্রেনের এক বিশাল ও গুরুত্বপূর্ণ নানা অংশ রাশিয়ার দখলে চলে এসেছে। ফলে এই যুদ্ধে পাশ্চাত্যের পরাজয় এখন সুস্পষ্ট, আর এটাই হলো পাশ্চাত্যের শক্তি ও প্রভাব কমে আসার প্রথম লক্ষণ। অন্যদিকে গাজার যুদ্ধেও গোটা পাশ্চাত্য ইসরায়েলকে অর্থ, অস্ত্রসহ সব ধরনের সাহায্য দিয়েও এবং গাজায় নির্বিচার বোমাবর্ষণ ও গণহত্যা অব্যাহত রেখেও প্রায় 5 মাস পরেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো, বিশেষ করে হামাসকে দমন করতে ব্যর্থ হয়েছে। ক্ষুধার্ত গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যার সহযোগী হওয়ার কারণে বিশ্ব জনমতের নিন্দার চাপ নিয়ে এখন পশ্চিমা নেতারাই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা বলছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদ নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা বা জাটকা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা জাটকা। নিষেধাজ্ঞা অমান্য করে এই অঞ্চলের জেলেরা মাছ শিকার করলেও তার দেখভালে তেমন কোনো নজরদারি নেই। স্থানীয় প্রশাসনের মাঠ কর্মকর্তারা মনোযোগী না থাকার সুযোগেই অসাধু ব্যবসায়ীরা নেমে পড়েছেন জাটকা ধরতে। আর এই জাটকা ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলার হাট বাজার সহ গ্রামের পাড়া মহল্লায়। ভোলার মেঘনা ও তেঁতুলা নদীতে মাছ ধরার সময় বাধা ও খুঁটি সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করছেন জেলেরা। এতে প্রতিদিন জাটকা ও ইলিশের রেণুসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। ফলে একদিকে যেমন নদীতে ইলিশের বংশ বিস্তার ব্যাহত হচ্ছে, অন্যদিকে মারা যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি মহল কোস্টগার্ড ও প্রশাসনকে ম্যানেজ করেই এই সব জাল ব্যবহার করছেন। জেলেরা বলছেন প্রতি বছর শুষ্ক মৌসুমে প্রভাবশালী কয়েকজন মৎস্য ব্যবসায়ী মেঘনা নদীর বিভিন্ন স্থানে খুঁটি জাল ও বাঁধা জাল ব্যবহার করে জাটকা ও ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন। সরজমিন তথ্যে দেখা যায় ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল ও কাচিয়া ইউনিয়নের কাঠিরা মাথায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে রয়েছে এমন শতাধিক বাঁধা জাল। ভোক্তাদের অভিযোগ, এই অবস্থা চলতে থাকলে ইলিশের বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হবে।
নদীতে মাছ না থাকার কারণে ছোট মাছগুলো মারে জেলেরা, ছোট মাছগুলো মারার কারণে নদীতে মাছ কম, এতে আমাদেরও ক্ষতি হচ্ছে।
জাটকাটা যদি না ধরে তাহলে সামনের দিকে এই জাটকা বড় হইলে জেলার দলে লাভবান হতো।
এ ব্যাপারে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,
অভিযানে যখনই তাদের পাচ্ছি আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে জরিমানা, জেল এই সমস্ত শাস্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে আমরা মোটিভেশনাল কার্যক্রমের উপর বেশি জোর দিচ্ছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের বিশেষ আয়োজন রংধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ধৈর্য একটি মহৎ গুণ। এটি এমন একটা গুণ যার কারণে সে অসুন্দর ও খারাপ কাজ থেকে বিরত থাকে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসুল এই গুণে গুণান্বিত ছিলেন। মহান আল্লাহ তাঁর প্রিয় নবীকে ধৈর্যের উপদেশ দিয়ে বলেন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ।
শত্রু ও বিরোধীদের মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য। মহান আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। ধৈর্যশীলদেরকে পুরস্কৃত করার বিষয়ে কোরআনের সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।
মহানবী যখন আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলেন, তখন মক্কার বিধর্মীরা তাকে তা থেকে বিরত থাকতে প্রলোভন দেখালো। এতে কাজ না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন, এমনকি অকথ্য নির্যাতনও চালালো। কিন্তু হযরত মুহাম্মদ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করায় ইসলামের অনুসারী দিন দিন বৃদ্ধি পেতে লাগল। এ অবস্থায় মক্কার কাফিররা ক্ষুব্ধ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিল।
তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সঙ্গে ওঠা বসা, বেচা কেনা, লেনদেন, এমনকি খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে অবরোধ আরোপ করল। এ ধরনের দুর্দিনেও রাসূলুল্লাহ ধৈর্য হারাননি, বরং তিনি আল্লাহর উপর ভরসা করে সব সহ্য করে গেলেন। পরে কুরাইশরা নিজেদের ভুল বুঝে তাদের বর্জন নীতি প্রত্যাহার করে নেয়।
বন্ধুরা, ধৈর্য সম্পর্কে এত কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে ধৈর্যের গুরুত্ব সম্পর্কে দুটি ঐতিহাসিক ঘটনা শোনাব, তারপর থাকবে ধৈর্য শক্তি বাড়ানোর উপায় সম্পর্কে কয়েকটি টিপস, সবশেষে শুনবে বাংলাদেশের এক নতুন বন্ধু সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন আগেকার দিনের একজন জ্ঞানী ব্যক্তি। তিনি লোকমান হাকিম নামেও প্রসিদ্ধ ছিলেন। হাকিম মানে জ্ঞানী, পণ্ডিত, প্রাজ্ঞ ও মনীষী। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সমসাময়িক। দাউদ আলাইহিস সালাম একাধারে নবী ও বাদশাহ ছিলেন, সে সঙ্গে যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিলেন। নিজ হাতে যুদ্ধের সরঞ্জাম ও লোহার বর্ম বানাতেন।
লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তবে নবীর মর্যাদায় আল্লাহর প্রশংসিত জ্ঞানী ছিলেন। তার আলোচনা ও উপদেশমালা পবিত্র কোরআন মজিদের সূরা লোকমানে উল্লেখ করা হয়েছে। হযরত লোকমান ও দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা নিয়ে মাওলানা রুমি মানব জাতির জন্য একটি বড় উপদেশ পেশ করেছেন, তা হল ধৈর্যের মহিমা।
একদিন দাউদ আলাইহিস সালাম যুদ্ধের হাতিয়ার ও লোহার বর্ম তৈরি করছিলেন। আল্লাহ তাআলা শক্ত ইস্পাতকে দাউদ আলাইহিস সালামের জন্য নরম করে দিয়েছিলেন। শক্ত লোহা তার হাতের ছোঁয়ায় গলিত মোমের মতো নরম হয়ে যেত। এ সময় লোকমান হাকিম একদিন দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ যান। তিনি তখন বর্ম তৈরিতে মশগুল। কম বয়সী লোকমান চিনতেন না বর্ম কি, তাই সহজ সরল মনে তাকিয়ে দেখছিলেন।
দাউদ আলাইহিস সালাম একটার পর একটা আংটা বানাচ্ছেন, আবার এক আংটার সঙ্গে অন্য আংটা জোড়া দিচ্ছেন। এ সময় লোকমান আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় বাদশাহ আল্লাহর নবী, তিনি কেন এমন করছেন?
বর্ম কিভাবে তৈরি করতে হয় হযরত লোকমান এর আগে কখনো তা দেখেননি। তিনি ভাবেন কি হতে পারে এসব লোহার আংটা দিয়ে, যাক ভালো হয় তার কাছে জিজ্ঞেস করি। একটার ভেতর আরেকটা আংটা ঢুকিয়ে তিনি এমন করছেন কেন?
কিন্তু না, পরক্ষণে চিন্তা করলেন, জিজ্ঞেস না করে বরং সবুর করব, কারণ ধৈর্য ধারণই সবচেয়ে উত্তম। ধৈর্যই তো মানুষকে সবচেয়ে দ্রুত লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। জিজ্ঞাসা না করে বরং চিন্তা করতে থাকি, তাহলেই রহস্য তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে। ধৈর্যের পাখি সব পাখির চেয়ে অধিক ক্ষিপ্রতায় ওড়ে, সন্ধানীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়। আর যদি জিজ্ঞেস করি, তাড়াহুড়া করি, তাহলে লক্ষ্য অর্জিত হবে বিলম্বে। সহজ জিনিসটা অধৈর্যের কারণে কঠিন হয়ে যেতে পারে।
নানা চিন্তা করে লোকমান আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, চুপ রইলেন, দেখতে লাগলেন। এরই মধ্যে দাউদ আলাইহিসসালাম লোকমানের সামনে বর্মটির নির্মাণ শেষ করলেন। এবার দাউদ আলাইহিসসালাম বর্মটি গায়ে জড়ালেন, হয়ে গেল লোহার জামা বর্ম। এরপর লোকমানকে বুঝিয়ে বললেন, দেখো বাছা, এই জামা পরলে যুদ্ধের ময়দানে শত্রুর ধারালো তরবারির আঘাত গায়ে লাগে না, এটি বিপদ ও শত্রুর মোকাবেলায় বড় শক্ত যুদ্ধাস্ত্র।
এসব কথা শুনে হযরত লোকমান বললেন, ধৈর্য তো প্রাণ সঞ্জীবক শক্ত কারণ। ধৈর্য সর্বত্র দুঃখ দুশ্চিন্তা রোধে বর্ম ও দুর্গ। বর্ম শত্রুর বাইরের আঘাত প্রতিহত করে, কিন্তু ধৈর্য ভেতরের শত্রু দুঃখ দুশ্চিন্তা ও হতাশা দমন করে, ভেতরের ও বাইরের শত্রুর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনে সবর।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে মহান আল্লাহ ধৈর্যশীলদের অত্যন্ত ভালোবাসেন। এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরছি। ঘটনাটি বর্ণনা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা একদিন হযরত দাউদ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন। আল্লাহ বললেন, হে দাউদ, খালোদে নামের এক মহিলা আছে, আপনি তার কাছে গিয়ে এ সুসংবাদ পৌঁছে দিন যে সে বেহেশতবাসী হবে এবং বেহেশতে তার স্থান হবে আপনার সঙ্গে।
আল্লাহর আদেশ পেয়ে দাউদ আলাইহিস সালাম ওই মহিলার বাসায় গিয়ে দরজায় কড়া নাড়লেন। শব্দ শুনে তিনি বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? হযরত দাউদ বললেন, আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়েছেন বেহেশতে আপনি আমার সঙ্গী হবেন। খালোদে নামের ওই মহিলা এ খবর শুনে বললেন, আপনার কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আল্লাহর কসম, আমার ভেতর এ ধরনের যোগ্যতা নেই। তবে জানালেন যে তিনি যে কোনো বিপদে আপদে ধৈর্য ধারণ করেছেন, দুঃখ কষ্ট মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
বন্ধুরা, এ ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধির পেছনে ধর্মীয় জ্ঞান ও ইমানি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধৈর্য শক্তি মানুষের জন্য সৎ কাজের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করে, পাশাপাশি এর মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। যারা ধৈর্যশীল হয় তারা পরকালে পুরস্কার তো পায়ই, একই সঙ্গে ইহকালীন জীবনেও সাফল্য পায় এবং তাদের জীবন হয় প্রশান্তিময়।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবুরে মেওয়া ফলে বাংলা ভাষায় প্রচলিত এই বাক্যটি শুনেছ। ইতিহাসের সকল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলেও এটা স্পষ্ট হয় যে তাদের বিজয়ের পেছনে ধৈর্যশক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যাদের ধৈর্যশক্তি নেই তারা সামান্য বিপদেও ভেঙে পড়েন, কিন্তু ধৈর্যশীলরা একবার না পারলে দেখো শতবার এই নীতিতে বিশ্বাস করেন। মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরির জন্য বারবার চেষ্টা চালিয়েছিলেন, অবশেষে তিনি সফল হন। লেখক হেলেন কেলার অন্ধ হওয়ার পরও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া শিখেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। এমন অনেকেই ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন ধৈর্যশীল হওয়ার কারণেই।
তবে ধৈর্য শক্তি ধরে রাখার জন্য কিছু বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। প্রথমত, আমাদের কাজ ও দায়িত্ব এমনভাবে ভাগ করতে হবে যাতে একই সময়ে একাধিক কাজের চাপ না থাকে, শক্তি ও সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে হবে।
অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা থেকে সরে আসতে হবে, অন্যের সাফল্য দেখে হতাশ ও ধৈর্যহারা হলে চলবে না।
ধৈর্যশীল হওয়ার জন্য দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনও জরুরি, শান্তি ও স্বস্তি পাওয়ার পদ্ধতিও সঠিকভাবে রপ্ত করতে হবে।
কখনো ধৈর্যহারা হয়ে পড়লে কয়েকবার গভীর নিঃশ্বাস নিতে হবে। এরপর কয়েক মিনিটের জন্য সব ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। মাথা থেকে সব ধরনের দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এই সময়টাই টেলিভিশন দেখা, বই পড়া কিংবা কোনো কাজ করা যাবে না। এক অথবা দুই মিনিট পার হওয়ার পর অধৈর্য ভাবটা আরও বেড়ে যেতে পারে, কিন্তু আরও কিছু সময় শান্ত ও বিশ্রাম অবস্থায় কাটালেই ভেতরের জগৎটাকে শান্ত করা সম্ভব। এই পদ্ধতিটি চিন্তার বিকাশ এবং ধৈর্য শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর।
ধৈর্য শক্তি বাড়ানোর দ্বিতীয় পদ্ধতিটি হল, সবসময় এটা স্মরণ রাখা উচিত যে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। সময় ব্যয় করা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। ধৈর্য হারা ব্যক্তিরা সম্ভাব্য স্বল্পতম সময়ে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে থাকেন। তারা কোনো কাজের জন্যই সময় ব্যয় করতে চান না, কিন্তু এটা বুঝতে হবে যে অনেক কাজই তাড়াহুড়োর মাধ্যমে করা সম্ভব নয়।
ধৈর্য শক্তি বাড়ানোর আরেকটি উপায় হলো অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। যে কোনো বিষয় আমাদের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী নাও এগোতে পারে, এতে ধৈর্যহীন হয়ে পড়লে কোনো সমাধান আসবে না, বরং আরও ক্ষতি হবে। তাই দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত ও পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগাতে হবে। এজন্য ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের এক ছোট্ট বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম তাইফ আরশান খান।
তাইফ আরশান খান তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ সাহসী ও শক্তিশালী।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তোমরা কয় ভাই বোন?
আমরা দুই ভাই বোন।
তো তাইফ, তুমি কোন স্কুলে পড়ো?
আমি আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি ক্লাস 2 তে পড়ি।
পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি কি কি করো?
পড়াশোনা ছাড়া অবসর সময় আমি খেলি, বই পড়ি ও টিভি দেখি।
তুমি দেখছি অবসর সময়কেও ভালোভাবেই কাজে লাগাও। তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কি শোনাবে?
আজকের আসরে আমি সুরা ও একটি কবিতা শোনাবো।
সুরা ও কবিতা শোনাবে? তো প্রথমে কি শোনাতে চাও?
একটা সুরা।
তো ঠিক আছে, শোনাও তাহলে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আনাসুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا।
তোমার সুরাটি বেশ সুন্দর হয়েছে। এবার কবিতাটি শোনাও।
কবিতার নাম মুনাজাত, লিখেছেন সুফিয়া কাবাল। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছ দান। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও সজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেই যাই এই গান।
তোমার কবিতাটিও ভালো হয়েছে। তো তাইফ, তুমি কয়টি কবিতা শিখেছ?
আমি 6টি কবিতা শিখেছি।
কে তোমাকে কবিতা শেখায়?
আমার মা আমাকে কবিতা শেখান।
তো তাইফ, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনুর আজকের আসরে অংশ নেওয়ার জন্য তাইফ আর শান খান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী সপ্তাহে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 27 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক, ডামি সরকারের ডামি মন্ত্রীরা, অভিযোগ রিজভীর। প্রথম আলো, সাগর রনি হত্যা, তদন্ত প্রতিবেদন জমা শেষ সময় পেছালো 108 বার। ইত্তেফাক, যুগান্তরের খবর, মানুষ খেতে পারছে, একজনও না খেয়ে মরেনি বলেন ওবায়দুল কাদের। আমেরিকায় অধ্যাপনা রেখে মানুষকে সাহায্য করতেই বাংলাদেশে ফিরেছিলাম বলেন ডক্টর ইউনুস, মানব জমিন। কলকাতা শিরোনাম। সন্দেশখালী বিজেপিকে কলকাতায় ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট, তবে বেঁধে দিল কিছু শর্ত আনন্দবাজার পত্রিকা। সরকারের চোখ বন্ধ সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে সংবাদ প্রতিদিন। সন্দেশখালী নিয়ে ফের হুঁশিয়ারি রাজ্যপালের, অক্সিজেন বিজেপিকে। গণশক্তি, মার্চ চেয়ে জম্মু কাশ্মীরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। সাগর রনি হত্যা, তদন্ত প্রতিবেদন জমা সময় পেছালো 108 বার। ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পেছিয়েছে। এ নিয়ে 108 বারের মতো প্রতিবেদন পেছালো। তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী 2 এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছেন আদালত। চলতি বছরের 23 জানুয়ারি ঢাকার আরেকটি আদালত র্যাবকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল। এর আগে পৃথক দুটি আদালত তদন্ত এবং হত্যার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে তদন্তকারীদের ব্যর্থতার জন্য অসন্তোষ প্রকাশ করেন। আমেরিকায় অধ্যাপনা রেখে মানুষকে সাহায্য করতেই বাংলাদেশে ফিরেছিলাম ডক্টর ইউনুস, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। 1971 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনাকালে কেবলই নিজ দেশের মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুস। আজ সিএনএন এর তারকা সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। প্রশ্ন পর্বের আগে সিএনএন এর খবরের শুরুতে বলা হয়, বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ইউনুসের সমর্থকরা বলছেন তিনি ওই দেশের প্রধানমন্ত্রীর টার্গেটে পরিণত হয়েছেন। মানুষ খেতে পারছে, একজনও না খেয়ে মরেনি, একথা বলেছেন ওবায়দুল কাদের। যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ খেতে পারছে, একটা মানুষও না খেয়ে মরেনি, অনেক ভালো আছে। বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোজার মাসটা আসতে দেন, সারা দুনিয়া দ্রব্যের দাম বাড়ছে। মন্তব্য করে তিনি বলেন, এখন টেলিভিশন সবাই দেখে, সারা বিশ্বের সব খবর নিয়ে গ্রামের চায়ের দোকানে রীতিমতো গবেষণা হয়। মানুষ বোঝে এখানে সরকারের দোষ নেই, অর্থের যে সংকট, বিশ্বের যে সংকট দ্রব্যমূল্য নিয়ে, সেটা তো বাংলাদেশের একার না, সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে। এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, রিজভী অভিযোগ করেছেন বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক ডামি সরকারের ডামি মন্ত্রীরা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ব্যর্থতা উন্মোচিত হলেই মিথ্যা বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে সরকার জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে চায়। অযথা বিতর্ক সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, ডামি সরকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার স্থিতিশীল রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হচ্ছে ডামি সরকারের ডামি মন্ত্রীরা, অথচ বিএনপির উপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সাহেবরা। গত শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি দ্রব্যমূল্য নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করতে মজুদার ও সিন্ডিকেটদের পৃষ্ঠপোষকতা ও মদত দিচ্ছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, পতঞ্জলির ভুয়ো ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে মুখ পড়ল মোদি সরকারের। এ বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সরকার চোখ বন্ধ করে বসে আছে। গত নভেম্বরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ভুয়ো তথ্য দেয়া বিজ্ঞাপন তৈরি করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানায় পড়তে হবে। যোগগুরু রামদেবের মালিকানাধীন সংস্থাকে সেই মামলাতেই এদিন সুপ্রিম ভর্ৎসনার মুখে মোদি সরকারও বিচারপতিদের বেঞ্চের মন্তব্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দৈনিকটির অপর একটি খবরে লেখা হয়েছে, রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্রে ওয়েনারে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। ওই কেন্দ্রে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী করেছে কমিউনিস্ট পার্টি। এমনকি ওই আসনে রাহুল গান্ধীকে না দাঁড়ানোর বার্তা দিলেন বৃন্দা কারাত। এই প্রসঙ্গ টেনে একই সঙ্গে কংগ্রেস এবং বামেদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিজেপি সভায় দুই দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন নরেন্দ্র মোদি। বলেন, বাম এবং কংগ্রেস কেরলে শত্রু, কিন্তু বাইরে বিএফএফ। মোদি ব্যাখ্যা করেন, বিএফএফ এর অর্থ বেস্ট ফ্রেন্ড ফর এভার। সন্দেশখালি, বিজেপিকে কলকাতায় ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট, তবে বেঁধে দিল কিছু শর্ত। আনন্দবাজার পত্রিকার এশিয়র নামের খবরে লেখা হয়েছে, সন্দেশখালী ঘটনার প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলায় মঙ্গলবার হাইকোর্ট বিজেপিকে ধর্ণা দেওয়ার অনুমতি দিল, তবে বেঁধে দিল কিছু শর্ত। সেখানেই সব পক্ষের সওয়াল জবাবের শেষে বিচারপতি বিজেপিকে শর্ত সাপেক্ষে ধর্ণা কর্মসূচির অনুমতি দেন। বিজেপি 3 দিন টানা ধর্ণায় বসতে চেয়ে আবেদন করেছিল, কিন্তু হাইকোর্ট বিজেপিকে 2 দিনের অনুমতি দিয়েছে। গণশক্তিপত্রের খবরে লেখা হয়েছে, শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্য হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। ফের নতুন করে রাজভবনের পক্ষ থেকে বিজেপিকে ইন্ধন দেওয়ার বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাজভবনের পক্ষ থেকে রাজ্যকে চিঠি দিয়ে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যপালের পক্ষ থেকে যেই চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে তৃণমূল নেতা শাহজাহানকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার বিশ্ব সংবাদ শিরোনাম সহ আরো কিছু খবর। ইসলামী প্রজাতন্ত্র দুঃখিত ইসলামী সম্মেলন সংস্থা বা ওয়াইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন, কিন্তু চলতি বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে তিনি বলেছেন, ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, এটা অবিশ্বাস্য। জেলেনস্কি বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না। রাশিয়ার কারাগারে মৃত্যুবরণকারী বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি তার আকস্মিক মৃত্যুর আগে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছিলেন বলে তার এক সহকর্মী খবর দিয়েছেন। মারিয়া পেসিক নামের ওই সহকর্মী ইউটিউবে প্রকাশিত এক ভিডিও পোস্টে দাবি করেছেন, জার্মান কারাগারে আটক রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তার মুক্তির বিনিময়ে নাভালনিকে ছেড়ে দিতে সম্মত হয়েছিল মস্কো। 47 বছর বয়সী রাজনীতিবিদ নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। গাজায় যুদ্ধবিরতির চুক্তি ও বন্দী বিনিময়ের সম্ভাবনা দেখছে কাতার, হামাসের প্রতিক্রিয়া আসেনি। অবশেষে মারা গেছেন গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেল। বাংলাদেশে বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খাদের। এবং ভারতের 75% বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে মুসলিম বিদেশি বক্তব্য 62% বেড়েছে। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন, খুদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։